সেই হিসাবে তারা সব জেনে শুনেও না জানার ভান করে ফেলেন। আমি জেনে গেছি, বুঝে গেছি, এটা যখনই অভিমান অহংকার এলো তখনই খারাপ কথা, কিন্তু তা তো আমাদের উপরওয়ালা গুরুবর্গ, আমাদের সম্প্রদায় হলো ব্রহ্ম সম্প্রদায়। তা ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হচ্ছেন ব্রহ্মা, তা তিনি কিছু উল্টোপাল্টা করবেন এমন কথা তো না, কিন্তু তত্ত্ব দর্শন জগৎকে শিক্ষা দিতে হবে, সেটা নিজের লোক না হলে হবে না, অন্য লোককে দিয়ে করাতে গেলেই সে পাঠ পড়ে করতে পারবে না, ভুল করে ফেলবে, তত্ত্ব দর্শনে ভুল করে ফেলবে, সেই জন্য নিজের লোককে দিয়েই পাঠ পড়ে করেন তিনি, জগতের লোক বুঝতে পারে না, তাদের ভুল হয় না, তাদের ভুল করিয়ে দেন, তাহলে শিক্ষা দেওয়া যাবে না, তো বদ্ধ জগৎ দুনিয়াকে শিক্ষা দেওয়া যাবে না, সেই জন্য তিনি ইচ্ছা করেই ভুল করিয়ে দেন, তাহলে লীলা হবে না, এটা তার খেলা। শাস্ত্রে বলা হয় কি, ভগবান লীলা, জগতের সুবিধাবাদী দুনিয়া যারা বদ্ধ জীব, যারা জড়বদ্ধ জীব, তারা ভগবানের সমান সমান হতে চায়, ভুল কথা, কখনই হয় না কখনই হবে না, কিন্তু তাদের এই অহংকার অনিকাজ, অনেকে বলেই ফেলেন খ্রিস্টের বেলায় লীলা খেলা যত দোষ মানুষের বেলা, সত্যি খ্রিস্টের বেলায় লীলা খেলা, আর মানুষের বেলায় তা নয়, সোজা কথা। তাহলে কি করা হবে, ভগবানের সঙ্গে সমান সমান অঙ্ক করছে এই দুনিয়ার জড়বদ্ধ জীব, কখনোই তো সম্ভব নয়। সূক্ষ্মভাব প্রাপ্ত কোন ব্যক্তি যদি থাকেন তিনি সেরকম অঙ্ক করতে পারেন, ভগবানের সখারা যেমন অঙ্ক করেছেন, কিভাবে দাবাগানি পানের সময় দেখা গেছে, ভান্ডির বনে গেছেন গোচারণে, কৃষ্ণের গোচারণের মধ্যে শুধু গাভী গোবৎস ছিল না, আরো কি ছিল, বকরি না ছিল, আর কি ছিল, অজা গাব মহিষ্য নির্বিসন্ত বনাত বনম, এক বন থেকে আরেক বনে চলে যাচ্ছে, ভান্ডির বনে প্রথমে গেছেন, সেইখানে গিয়েই খাওয়া দাওয়া করেছেন, পুলিন ভোজন হয়েছে সেখানে, তারপরে খেলাধুলা আরম্ভ হয়েছে, দুই দলে খেলা, কৃষ্ণের এক দল আর বলদেবের এক দল, এই দুই দলে খেলা হয়, যে হেরে যাবে অপর দলকে কান্দে নিয়ে বেড়াতে হবে তাকে, এগুলো সাজা, এইসব করছিলেন এদিকে, আর গাভি গোবৎস সব কোথায় চলে গেছে, খেয়াল যখন হয়েছে তখন অনেক সময় চলে গেছে, অন্য সময় হলে সখারা কৃষ্ণ বলদেবকেই বলতেন, তোমরা নিয়েছ দায়িত্ব আছে, কিন্তু এই দিনেতে কৃষ্ণ বলদেবকে কিছু বলেনি, তারা নিজেরাই বাহাদুরি করে খুঁজতে বেরিয়ে গেল, কৃষ্ণ বলদেবের সেই যে গোচারণ কতটা রাস্তা নিয়ে, যদি হিসাব চান আপনারা, কোথাও আছে 20 মাইল, কোথাও আছে 25 মাইল, এমনও আছে এক জায়গা থেকে আর এক জায়গায় হিসাব করলে 50 মাইলও হয়ে যায়, আচ্ছা এটা কি সম্ভব? হ্যাঁ, ভগবানের পক্ষে সম্ভব, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, ভগবানের পক্ষে নিশ্চয়ই সম্ভব। তাই হয়েছে তো, কিন্তু অন্য সময়ে কৃষ্ণ বড়দেরকে এরা নিজেরা বলে, ওরাই হ্যাঁ তোমরা বসো খাওয়া দাওয়া করো আমি আসছি। এই দিনে কিন্তু কৃষ্ণ বড়দেরকে কিছু বলেনি তারা, সাধারণ নিজেরাই বাহাদুরি করে খুঁজতে বেরিয়ে গেছে গাড়ি বস বহুদূর বহুদূর গিয়েও গাবি গোবস্যের কোন অধিক ছিল না। তারপরে এমন জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে গাবি গোবস্যকে খুঁজে পেল, কিন্তু তারাও কান্নাকাটি করছে চিৎকার করছে আর সখারাও চিৎকার করছে, দাবাগানি তাদের ঘিরে ধরেছে। আমরা সংসারে থাকি, সংসারকে শাস্ত্রে কি বলা হলো? সংসার দাবাগিনী, বিপদে পড়ে গেছে। যে মুহূর্তে আমরা ভগবানের আনুগত্য বাদ দিয়ে দেই, ভগবানের পারতম্য স্বীকার করি না, সেই মুহূর্তেই আমাদের গণ্ডগোল হয়, সেই মুহূর্তেই আমাদের বিপদ আসে। ওখানে সখাগণকে দিয়ে তাই দেখাচ্ছেন, সখারাও চিৎকার করছে, গাবি গোবৎসাও হাম্বা হাম্বা চিৎকার করছে চারিদিকে। যেখানে তারা গোচারণে গেছেন সেখানে তো শুধু মুঞ্জারণ্য, মানে শুধু ব্যানার, ব্যানা গাছ, ব্যানার জোড়। তা সেখানে দাবাগানি হবে কোথা থেকে? মানাঞ্চলে বড় বড় বৃক্ষ সব, সেইগুলোর ঘর্ষণে ঘর্ষণে আগুন তৈরি হয়, তার নাম হলো দাবাগিনী। তার সংসার দাবাগিনী কে ওইভাবে উদাহরণ দিয়েছেন। আগুন আরো একটা জায়গায় হয়, তার নাম বাড়বানল, একটা দাবানল আর একটা বাড়বানল। সমুদ্রে জলের জলের ঘর্ষণে ফসফরাসে আগুন তৈরি হয়। অনেকের হয়তো জানা আছে, অনেকের হয়তো জানা নেই, সেখানেও আগুন তৈরি হয়। সমুদ্রের মধ্যে এমন জন্তু জানোয়ার আছে বিরাট বিরাট, মানে কত বড় বলুন, তা এক এক পারলং হবে, এক এক পারলং এত বড় বড় জন্তু জানোয়ার আছে বলে। হ্যাঁ আছে, চিনি মাছ আছে, চিনি মাছকে গিলে খায় এমন মাছ আছে, তার বর্ণনা রয়েছে ভাগবতে, চিনি গিল। যার যাচ্ছে তারপরে অ্যাঙ্কর করে দেয়, আর যেই সেটা ডুব ডুবছে তখন জাহাজ শুদ্ধ ডুবছে, এমন হয়ে যায়। ওখানে যখন খুব কান্নাকাটি আরম্ভ হয়েছে তখনও কি কৃষ্ণ বলরাম দূরে থাকতে পারেন? পারা তো উচিত না। সখাগণ ডাকেনি, কিছু বলেনি, কিন্তু দায়িত্ব যাদের আছে উপরওয়ালার তারা পিছন পিছন গেছেন, তাদের দায়িত্ব পালন করতে তারা ভোলেন না। গিয়ে কৃষ্ণ তার নিজের গাভীর নাম ধরে ধরে ডাকছেন, শ্যামলি ধবলি করছেন সব। আগুন তো চারিদিকে ঘিরে ধরেছে তাদের, সকলকে আটকে দিয়েছে। এগুলো একটা অসুর, দাবাগিনি একটা অসুর। গরুগুলো হাম্বা হাম্বা করছে, আর দিকে সকাগুলো কান্নাকাটি আরম্ভ করেছেন। কোনো ব্যবস্থা নিচ্ছেন না কৃষ্ণ, কোনো ব্যবস্থা না। সখাগণ কান্নাকাটি করে বলছে আমাদের রক্ষা করো, হে রামা মোঘ বিক্রম দাবাগ্নি না বিদ্যমান কি ত্রাস আর হত, আমাদের রক্ষা করা তোমার উচিত। চুপ, কিছু তো এগিয়ে আসছেন না। অনেক পরে কৃষ্ণ এগিয়ে গেছেন, যখন তারা বলছে আমরা কি তোমাদের পরে কোনো অন্যায় করেছি, আমরা কি কিছু ভুল করেছি? হ্যাঁ ভুল তো নিশ্চয়ই করেছ, উপরওয়ালা সুপ্রিম অথরিটিকে অস্বীকার করেছ সর্বক্ষণের জন্য না হলেও সাময়িক ভাবেও, যখন বলেছে বয়ং হি সর্বধর্মজ্ঞ তখনও কৃষ্ণ এগিয়ে যাননি, তারপরে কেঁদে ফেলেছে আবার কাঞ্চে নূতন করে সন্ন্যাসস্তৎপরায়ণ এই কথা বলছে। সূক্ষ্মভাব ছেড়ে গেছে, ভাবটা কি এসছে আত্মসমর্পণের ভাব, পূর্ণ আত্মসমর্পণের ভাব এসছে। তব পদ্মনাথ রক্ষী রে আমারে, আর রক্ষাকর্তা নাই এ বব সংসারে, এইভাবে এসে গেছে। তখন কি কৃষ্ণ আর থাকতে পারেন? কাছে চলে গেছেন, বললেন আমি যা বলছি তাই করো তোমরা, কি হবে বাইরে থাক, কি বলছেন তিনি তোমরা সব চোখ বুঝো, সকলকে চোখ বুঝতে বলছেন সখাদের, কি করবে এখন বিপদে পড়েছে সখারা, সবাই চোখ বুঝে গেল। কৃষ্ণ সমস্ত দাবাগিনী পান করে ফেললেন, কেন চোখ বুঝতে বলেছেন, কেন নালিশ করে দেবে, এই ব্যাপার হলে ওরা দেখলে পরে গিয়ে গার্জিয়ানদের নালিশ করে দেবে, কৃষ্ণ এর কাছে নালিশ করে দেবে, কার কাছে নন্দ যশোদার কাছে নালিশ করে দেবে, আরো কত নন্দ উপানন্দ সুনন্দ কত সব আছে সব এদের কাছে গিয়ে নালিশ করে দেবে, সেজন্য দেখতে দিলেন না কৃষ্ণ। এবার চোখ হলো, কাজ হয়ে গেছে, সন্ধ্যাবেলা এবার চোখ হলো, চোখ খুলে দেখছে কি তারা বহু দূরে তো চলে এসেছে, চোখ খুলে দেখছে তারা যে ভান্ডারি মানে খেলা করছিল সেই ভান্ডারি মানে সবাই বসে আছে, আর তাদের গরু গাভী গোবর্ষ সব তাদের চারিপাশে ঘুরছে। ভগবানের পক্ষে সম্ভব এটা? সাধারণ এই জগতের মানুষ ওসব করতে পারবে? ও সেই সিনিয়র আর জুনিয়র পিসি সরকার হোক, হবে না তাদের দ্বারা, যতই পিসি সরকার হোক হবে না, অলৌকিক লীলা ভগবানের দেখাচ্ছেন। পূর্ণ শরণাগত না হলে, পূর্ণ সমর্পিত আত্মা না হলে আমি কাকেও সাহায্য দেই না। পরীক্ষা ভগবানের, এ পরীক্ষা আমাদের সাধন অবস্থায় সাধক সাধিক অবস্থায় এ পরীক্ষা আমরা সবসময় দিতে বাধ্য আছি, আমাদের এই পরীক্ষা দিয়ে যেতেই হবে। উপরওয়ালা গার্জিয়ানের কাছে সুপ্রিম অথরিটির কাছে পরীক্ষা দিতেই হচ্ছে সবসময়, পরীক্ষা ফেল করবো না পাশ করবো সেইটাই বড় কথা। যখন সব মুশকিল কি আসান হয়ে গেল, তখন সখারা বলছেন, আমরা মরি নেই কেন জানো? তখন একটু বাহাদুরি হচ্ছে, আমরা মরি নেই কেন জানো? আমরা অমর কৃষ্ণের সখা, এই জন্য আমরা মরি নেই, মারা পড়িনি। এর মধ্যে কি সখাদের কোনো অহংকার আছে? তা নাই, এটা বলা তাদের পক্ষে অত্যন্ত স্বাভাবিক। আমরা অমর কৃষ্ণের সখা, সেই জন্য আমরাও অমর, ঠিক এই অঙ্কটা করছেন তারা। বিচার এসেছে এর ভিতরে, সখাদের মধ্যে একটু অহংকার নাই, অতি স্বাভাবিক অবস্থা তাদের, বিশুদ্ধ চক্ষুভাব যেখানে সেখানে ওই রকমই। পুজো করি আমরা ঠাকুর মন্দিরে, পুজো করতে গিয়ে একটা ভাব আছে, ঠাকুরকে দেখাতে হয়, সেটা ভাবটা কি, তার নাম কি সেই ভাবটা?
ভূতশুদ্ধি।
মানে কি, কৃষ্ণ যে জাতীয় বস্তু, আমিও তার জাতীয় বস্তু, সেই ভাবটা থাকে। যদি ওই ভাব না থাকে তাহলে ভগবান তার পূজা গ্রহণ করেন না। যদি সেই ভাব না থাকে তাহলে ভগবান তার হাতে খান না। এসব কথাগুলো লেখা আছে শাস্ত্রে। দেবং ভূত্বা দেবং যজেত ন অদেব দেবং অর্চয়েত, কথাগুলো বলা আছে। দৈবী ভাব লাভ না করে কেউ দেবতার সেবা করতে পারে না, তার পূজা করতে পারে না, তাকে খাওয়াতে পড়াতে পারে না, সেই কথাগুলো বলা আছে। ওখানে সখাগণ কোন জড় অহংকার প্রকাশ করেননি, তাদের যে শুদ্ধ ভাব, শুদ্ধ সূক্ষ্ম ভাব, সেইভাবেতেই বলেছেন যে আমরা অমর কৃষ্ণের সখা, সেজন্যই আমরা মরি নাই। স্বাভাবিক ভাব তাদের, কিন্তু আমরা কোনো অবস্থাতেই কিন্তু এরকম বলতে পারবো না, ভগবত কর্তৃক রক্ষিত হলেও বলতে পারবো না, আর যদি খুব বিপদে পড়ি তাহলেও কান্নাকাটি ইশার হয়। কেন, সাহায্য আসে না? যেভাবে কান্দলে পরে আসবে সেইভাবে কানতে পারি না আমরা, সেভাবে কানতে শিখি নাই, সেজন্য ফেল করে যাই। আবার পূর্ণ শরণাগতি দেখলে পরে ভগবান বললেন দাঁড়াও, ব্যবস্থা হচ্ছে, মুহূর্তের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেল। পরীক্ষা তো আমাদের দিতেই হবে, পরীক্ষা না দিলে উপায় নাই, পরীক্ষা দিয়েই চলতে হবে। সব কথাগুলো তো ওরকমই, ওরকম ধরনেরই আছে।
হরে কৃষ্ণ।
সখাগণের ক্ষেত্রে কোন জড় অহংকার আসেনি, তারা তত্ত্বে প্রতিষ্ঠিত, তারা তাদের কথা স্বাভাবিকভাবেই বলেছেন ওই ভাষায়। আমরা অমর কৃষ্ণের সখা, সুতরাং আমাদের মৃত্যু নেই, তাই আমরা মরি নেই, এ কথা কিন্তু সাধারণ মানুষ বলতে পারে না, পারবে না, যতই অহংকার করবে না কেন, সে ফেল করবেই করবে। তার অহমিকার মাত্রা যত বাড়বে সে তত তাড়াতাড়ি ফেল করবে। প্রাইড গোয়েথ বিফোর এ ফল, দম্ভ দর্প অভিমান অহংকার যেখানে আছে বেশি সেখানে এই অবস্থা হবেই, সেখানে আমাদের অকৃতকার্য হতেই হবে, কোনো উপায় নাই। আর সবটা যদি ভগবানের পরে ছেড়ে দেয় তাহলে তো ব্যবস্থা আছে, হয়ে আছে, তাহলে ব্যবস্থা করবার সব হয়ে আছে। সব ভাগবত এই শিক্ষাই দিচ্ছেন, ভগবানকে যখনই ভুলে যাই আমরা, যে মুহূর্তে ভুলে যাই তখন থেকেই আমাদের দুর্গতি আরম্ভ হয়। আর সদ্গতি কখন হয়? যখন ওই ভুল সংশোধন করে কান্নাকাটি করতে থাকি। এ কান্নাকাটি লোক দেখানো কান্নাকাটি নয়, অন্তর থেকে কান্নাকাটি। সেই কান্নাকাটি দেখলে পরে ভগবান সব ব্যবস্থাই করে রেখেছেন। তাহলে ভগবানকে স্মরণ করা সব সময়, সেই কথাটাই আসছে, সব সময় কি স্মরণ করা যায়? হ্যাঁ যায়, যাই বলেই কথাটাই এসেছে। আমার দ্বারা হবে না, জড়বদ্ধ জীবের দ্বারা হবে না, অহংকারী ব্যক্তির হবে না, কিন্তু পদার্থিত জীব, পূর্ণ শরণাগত জীব, সমর্পিতাত্ম জীব, তাদের পক্ষে সবসময়ই হয়ে আছে। তত্ত্ববিচার তত্ত্বদর্শনটা হলো এই। সুতরাং আমাদের এমনভাবে সেবা করতে হবে যাতে ভগবান খুশি হন, সন্তুষ্ট হন। এর ভিতরে আমাদের কোনো ভাগ রাখলে হবে না। আগে ভাগে আগে ভাগে ভাগ রাখলেই ঠাকুর আর খেলেন না। খুব ভালো ভালো মিঠাই ভণ্ডা, যদি লোভ হয়ে গেল তাহলে ঠাকুরের ভোগ হল না, সর্বনাশ। খুব লোভী লোক যদি রান্না বান্না করে ঠাকুরের ভোগ হয় না। কতগুলো পশু পাখি আছে, সেগুলো খাবার টাবার ভালো দেখলেই জিভ দিয়ে জল পড়ে তাদের। তো তাদের কেন, মানুষেরই পড়ে। কাক যদি দেখে ঠাকুরের ভোগ লাগে না, বিড়াল যদি দেখে ঠাকুরের ভোগ লাগে না, কুত্তা যদি দেখে ঠাকুরের ভোগে লাগবে না। সেগুলো বলা আছে, এগুলো ওগুলো সেবা পরাধের মধ্যে পড়ে। অনেক গৃহস্থ কুত্তা পোষেন, হয়তো ঘরে কুত্তা আছে, কিন্তু ঠাকুরের ভোগের সময় ওরা দেখবে না। নিয়ম আছে, অপরাধ এগুলো, সেবা অপরাধের মধ্যে আছে এগুলো। এক ভক্ত একটা ডাব ভোগ দিচ্ছিলেন ঠাকুরকে, দেওয়ালতে হাত স্পর্শ হয়ে গেছে, ফেলে দাও, আর লাগবে না। দেওয়ালেতে হাতটা লেগে গেছে খানিকটা, তো যিনি ভোগ দেবে তিনি বললেন ওটা ফেলে দেওয়ার লাগবে না। অর্চন মার্গ তো এইরকম, তাহলে ওটাও তো দেখতে হবে।
হরে কৃষ্ণ,
সব জিনিসটাই আমাদের বুঝতে হবে। ভগবান যদি আমার অনুষ্ঠানকে সেবা বলে মেনে নেন তাহলে আর কোনো কথা নেই, আর ভগবানকে মানাতে গেলে তাহলে তো সবসময় হাত জোড়া আছে আর কান্নাকাটি আছে, এছাড়া কিছু করবার নেই। বারবার নোটিশ পড়ে যাচ্ছে, তার জানে আর কি হবে, তার জপ হয় না ঠিক। গায়ত্রী মন্ত্র যে জপের কথা আছে সেটা তো এইরকম ব্যাপার। আবার একটা জপ আছে, ছোট একটু নড়ছে, জিজ্ঞাব একটু নড়ছে, আমি শুনতে পাচ্ছি একটু, আমি বলছি আমি শুনতে পাচ্ছি একটু। আমার পাশে যদি একজন কেউ আছে বসে, তিনিও খুব যদি কান লাগিয়ে থাকেন শুনতে পানেন। এ একটা জপ। আবার ওষ্ঠ স্পন্দন হচ্ছে এবং জোরে কীর্তন হচ্ছে, সেটাও জপ। বিভিন্ন নামে পেশিগুলো বলা আছে, মানস জপ, উপাংশ জপ, সবগুলো বলা আছে। তাহলে জপ শব্দ বললেই সব একটা হলো না, কিন্তু এমন একটা জপ যে জপকে কীর্তনই বলা হয় হবে। কোনটা? যেটা ঠোঁট নড়ছে, উচ্চ ঈশ্বরে কীর্তন যেটা সেটাও একরকম জপ। একজন করছেন সেটা জপের মধ্যে আছে, বহুভীর মৃত্যু আজাদ কীর্তনম তদেব সংকীর্তনম। তখন ওরা কীর্তনের পর্যায়ে চলে গেল, বহু নিবে যখন তখন সংকীর্তন পর্যায়ে চলে গেল। অথচ জপ ওকেও বলে, এখন জপ শব্দ বললে তো একরকম হবে না, মানুষের জপ থেকে আরম্ভ করে তিন রকমের হয়ে গেল। এসব বিচারের কথা, সাধারণ মানুষ এগুলো খবর রাখে না, তারা শুধু এড়োতক্ষ করে। সব জিনিসটা ঠিক ঠিকভাবে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, তবে তো। সকলাশ্রয়ের সাধন মানে যত রকম ধরনের মঙ্গলের বিষয় বলা আছে, আত্মকল্যাণ বিষয়ে বলা আছে, সব থেকে শ্রেষ্ঠ আশায় শ্রী রাধিকার রাধারাণীর চরণপদ্ম। এই কথাটাই বোঝাতে চেয়েছেন ওই লাইনের মধ্যে, সমস্ত শ্রেণীর আশ্রয়স্থল। সমস্ত শ্রেণীর আশ্রয়স্থল কি? ভগৎ প্রেম প্রীতি এক কথা, যেটা বদ্ধাবস্থায় মানুষের পক্ষে প্রাপ্তি অসম্ভব। অন্যাভিলাষ কঠিনাটি অপরাধ ইত্যাদি থাকলে পরে ও জিনিসটা হচ্ছে না, ও জিনিসটা আসবে না। ওটা প্রত্যেকটি মানুষের মধ্যে আছে, প্রকাশ নেই, উপলব্ধি নাই। উপলব্ধি মানে বাস্তব উপলব্ধি, সেই কথাই বুঝিয়েছেন। বাস্তব উপলব্ধিকেই উপলব্ধি বলা হয়েছে, আর অবাস্তব যেটা সেটা ব্যাখ্যার প্রয়োজন হয় না। বদ্ধজীবের মধ্যে সেই অভাব আছে, চিরদিনই বদ্ধাবস্থায়। মুক্তাবস্থায় ছেড়ে চলে গেছে সব, অন্যবিলাস কঠিনাটি জীবাহিংসন ইত্যাদি সব দূরে সরে গেছে। ও সম্বন্ধে কোনো দুশ্চিন্তা দুর্ভাবনা নাই। সেই অবস্থায় এই অবস্থা আছে, ভগবৎপ্রেম প্রীতির কথা আছে, ওই জন্যেই বলা হয়েছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য করব নয়। আমরা চেষ্টা করে ওটাকে আদায় করব, পাব এমন ব্যাপার নয়, ওটা নিত্য সিদ্ধ ভাব, নিত্য সিদ্ধ অবস্থা, স্বরূপে আছে ওটা। ওর প্রকাশটাকেই বলা হয় ব্যাখ্যা করে নিত্য সিদ্ধচ্চ ভাবচ্চ প্রাকট্যং হৃদি সাধ্যতা বলছেন গোস্বামী। বলছেন জীবের যে নিত্য সিদ্ধ ভাব সেইটার প্রকট বা আবির্ভাবী কি
ভাবটাকে প্রকাশ প্রাকট্য করাই সাধন হচ্ছে।
কি বললে আমি শুনতে পাইনি?
নিত্য সিদ্ধ ভাবকে প্রাকট্য করাই সাধন,
সেইটা যখন প্রকাশ হলো তখন তাকে কি বলা হয়? নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হৃদি সাধ্যতা, সেটা হৃদয়ে যখন প্রকাশিত হয় ওটা সাধনের দ্বারা হয় না, ওটা ভগবত কৃপার দ্বারা হয়। সেই জিনিসটাই বলতে চাইছেন, ওটা সাধনের বস্তু নয়। আমি চেষ্টা করলাম আমার কিছু প্রাপ্তি হলো, সেরকমটা নয়। ওটা ও জিনিসগুলো সবই প্রাকৃত অবস্থা, অপ্রাকৃত অবস্থাটাই হল ভগবত কৃপায় স্বয়ং আবির্ভূত হচ্ছেন, ভগবত কৃপায়। তাঁর কৃপায়। এখন যদি সূর্যদেবকে দর্শন করবার ইচ্ছা করি আমরা, আগামীকাল সকালবেলার জন্য অপেক্ষা করতে হবে। সূর্যদেব কৃপা করে যখন পূর্ব দিকে উদিত হবেন, তার আলোর দ্বারাই তার দর্শন সম্ভব হয়েছে। ঠিক তদ্রূপ ভগবত কৃপা অনুভব ওই রকমই, তার কৃপালোকে উদ্ভাসিত হয়ে তার দেওয়া ইন্দ্রিয় ভিত্তিতেই তার দর্শন হয়। কিন্তু দর্শন যেটা হয় সেটা তো জড় দর্শন, সেটা তো জড় দর্শন। জগতের যে সূর্য, সে সূর্যের বন্দনা নিশ্চয়ই করেননি শাস্ত্রকাররা, অপ্রাকৃত সূর্যের বন্দনাই হয়েছে বেদে বেদান্ত উপনিষদে গীতা ভাগবতে। বুঝতে ভুল হয় সাধারণ মানুষের।